الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ সকালে আমরা ঈদের নামাজ পড়েছি, আবার আজকে জুমাও।
ঈদ
এবং জুমা একই দিনে সমবেত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নির্দেশনা হলো কেউ চাইলে জুমার পরিবর্তে জোহরের নামাজও পড়তে পারে, এর অনুমতি রয়েছে। কিন্তু এর পাশাপাশি একবার এমনই এক উপলক্ষে তিনি সাল্লাম বলেছেন আমরা জুমা পড়ব।
আপনি জুমা পড়া থা
তিনি সাল্লাম
আমির সাহেবকে
জুমা পড়েছিলেন,
তাই আমি
এর আলোকে যুক্তরাজ্যের আমির সাহেবকে কথাই বলেছিলাম যে যারা জোহরের নামাজ পড়তে চায় তারা জুমা না পড়ে দ্বিধায় বা জামাত জোহরের নামাজ পড়তে পারে। এমনিতেও বর্তমান পরিস্থিতিতে বেশি লোক মসজিদে সমবেত হওয়া সম্ভব নয়, তারা বাড়িতেই অবস্থান করছে। আর বাড়িতে যদি ব্যস্ততা না থাকে তাহলে পূর্বে যেভাবে জুমা পড়ত আজও সেভাবে পড়তে পারে। অপরদিকে যাদের ব্যস্ততা রয়েছে তারা জোহরের নামাজও পড়তে পারে। কিন্তু এখানে আমরা মহানবীর সুন্নত অনুসারে আজ জুমা পড়ছি। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু যুগে একবার এভাবেই ঈদুল আজহা ও জুমা একই দিনে আসে, তখন বিভিন্ন লোক নিজ নিজ দলের প্রমাণ উপস্থাপন করে যে জুমা না পড়ে জোহরের নামাজ পড়া উচিত। যারা জোহরের নামাজ পড়ার বিষয়ে জোর দিচ্ছিল বা জোহরের নামাজ পড়ার পক্ষে ছিল তিনি তাদেরকে চমৎকার উত্তর
দিয়েছেন।
তিনি বলেন আমাদের খোদা কতই না উদার, তিনি আমাদেরকে একই দিনে দুটি ঈদ উপহার দিয়েছেন। এখন কেউ যদি ঘি মাখানো দুটো চাপাতি বা রুটি পায় তাহলে সে একটি কেন প্রত্যাখ্যান করবে? তার একান্ত কোনো অপারগতা না থাকলে সে তো দুটোই নেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুমতি প্রদান করেছেন এর কারণ হলো কেউ যদি বাধ্য হয়ে জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়ে তাহলে অন্যদের তাকে তিরস্কার করা উচিত নয়। কিছু মানুষের ঈদ ও জুমার উভয়টি পড়ার সুযোগ হলে সেক্ষেত্রে তাদের ব্যাপারে অন্যদের আপত্তি করা এবং একথা বলা উচিত নয় যে তারা ছাড়ের সুযোগ গ্রহণ করেনি। যাই হোক, অবকাশ থাকলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহির ব্যবহারিক জীবনে আমরা এটি দেখতে পাই যে তিনি ইসলাম বলেছেন আমরা জুমা পড়ব। যাই হোক, যেমনটি আমি বলেছি আজ আমরা জুমা পড়ছি, কিন্তু সংক্ষিপ্ত খুতবা প্রদান করব। এর জন্য আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের কয়েকটি উদ্ধৃতি চয়ন করেছি যাতে তিনি আলাইহিস সালাতু ওয়াসালাম নিজ আবির্ভাবের উদ্দেশ্য বর্ণনা করেছেন এবং তার জামাতের মহানবীকে খাতামুন নবীইন মানা এবং বাস্তবে তার জীবন্ত নবী হওয়ার বিষয়ে খুবই তত্ত্ব সমৃদ্ধ দিক নির্দেশনা দিয়েছেন আর মহানবী ইসলামের পদমর্যাদাও তুলে ধরেছেন। আমাদের বিরুদ্ধবাদীরা আমাদের প্রতি অপবাদ আরোপ করে যে মসীহ মওউদ আলাইহিস সালামকে মেনে আমরা নাকি নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমর্যাদা খাটো করে থাকি। আমাদের বিরুদ্ধবাদীরা পাকিস্তানের বিভিন্ন সংসদে এসব রেজলিউশন পাশ করে বড়ই গর্ব করছে যে দেখো আমরা মহানবী সাল্লামের নামের সাথে খাতামুন্নবীন শব্দটি লেখা আবশ্যক করে তার প্রতি কতই না গভীর ভালোবাসা প্রকাশ করেছে এবং তার পদমর্যাদার বহির প্রকাশ করেছে। তাদের হৃদয়ে যদি সত্যিকার অর্থে সাক্ষ্য দেয় আর বাস্তবে তাদের মাঝে মহানবীর আদর্শ অনুসরণের প্রেরণা যোগায়, তাহলে নিঃসন্দেহে এটি অত্যন্ত ভালো কথা। কিন্তু তাদের কর্ম, তাদেরকে তিনি যে শিক্ষা প্রদান করেছিলেন তা থেকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে। যদি মহানবীর যুগে ফিরে গিয়ে সেই শিক্ষা এবং সেই আদর্শ অবলম্বন করে যা তিনি ইসলাম প্রদান করেছেন এবং যার উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন, তাহলে এক মুসলমান অন্য মুসলমানের গলা কাটার কথা নয়, বরং যুগ ইমাম এবং মহানবী সাল্লামের নিষ্ঠাবান দাসের হাতে বয়াত করার জন্য তাদের ছুটে আসার কথা। তারা মনে করে খাতামুন্নবীন শব্দটি লেখা আবশ্যক করে এক মহান কাজ করে ফেলেছে
তারা,
আর আহমদীদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই নির্বোধদের এটি জানা নেই যে আহমদের এত সবচেয়ে বেশি খাতামুন্নবীন পদমর্যাদাটির মর্ম উপলব্ধি করে। আর এটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ভাষায় সে শক্তি রয়েছে যার ধারে পাশেও তারা পৌঁছতে পারবে না। তার প্রতিটি মুহূর্তে ও প্রতিটি কর্মে হযরত খাদামুল আমবিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন প্রেম ও ভালোবাসার বহির প্রকাশ দেখা যায় যা এরা ভাবতেও পারে না। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য উক্তি, রচনা ও বক্তব্য রয়েছে। এখন আমি উদাহরণস্বরূপ সেগুলোর কয়েকটি মাত্র উপস্থাপন করব। স্বীয় আগমনের উদ্দেশ্য এবং জামাতের উন্নতি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বিরোধীদের সম্বোধন করে তিনি বলেন যে আমার আগমনের দুটি উদ্দেশ্য রয়েছে। মুসলমানদের সাথে সম্পৃক্ত উদ্দেশ্য হল তাদের প্রকৃত তাকওয়া ও পবিত্রতার উপর প্রতিষ্ঠিত হওয়া, অর্থাৎ তারা যেন সেই খাঁটি মুসলমান হয়ে যায় যেমনটি আল্লাহ মুসলমান শব্দের ব্যবহারিক অর্থে দেখতে চেয়েছেন, অর্থাৎ পূর্ণ আনুগত্যের সাথে আল্লাহ তাআলার নির্দেশাবলী পালন করা। দ্বিতীয় উদ্দেশ্য কি? খ্রিস্টানদের জন্য তাদের ক্রুশ ভঙ্গ হওয়া আর তাদের কৃত্রিম খোদা দৃষ্টিগোচর না হওয়া। জগৎবাসী জনতাকে সম্পূর্ণভাবে ভুলে যায় এবং এক অদ্বিতীয় খোদার ইবাদত হয়। আমার আগমনের এসব উদ্দেশ্যকে দেখেও তারা কেন আমার বিরোধিতা করে? তাদের স্মরণ রাখা উচিত যেসব কাজ স্বভাবগত কপটতা এবং পার্থিব নোংরামের বশবর্তী হয়ে করা হবে সেগুলো নিজেই সেই বিষে ধ্বংস হয়ে যাবে। যদি আমার হৃদয়ে কোনো প্রকার মুনাফিকত বা কপটতা থাকে, নোংরামি থেকে থাকে, তাহলে এমন সব কাজ আশিস মণ্ডিত হয় না, বরকত মণ্ডিত হয় না, বরং সেসবের ফলাফল তাৎক্ষণিকভাবে প্রকাশ পেয়ে যায়, সেগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে। তিনি বলেন, মিথ্যাবাদী কি কখনো সফল হতে পারে? ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। নিশ্চয় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না যে সীমা লঙ্ঘনকারী এবং ঘোর মিথ্যাবাদী। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। তিনি বলেন যে মিথ্যাবাদের
হালাকত কে ওয়াস্তে উসকা
ধ্বংসের জন্য তার মিথ্যাই তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট, কিন্তু যে কাজ আল্লাহ তাআলার প্রতাপ
এবং
তার রসূলের কল্যাণ রাজে প্রকাশ ও কল্যাণ রাজে প্রমাণের উদ্দেশ্যে হয়ে থাকে এবং স্বয়ং আল্লাহ তাআলার হাতে অর্পিত বৃক্ষ হয়। তার সুরক্ষা তো স্বয়ং ফেরেশতারা করে থাকে, এটি বান্দাদের কাজ নয়। আল্লাহ তাআলা যেহেতু এই কাজ আরম্ভ করেছেন তাই তার ফেরেশতারা এর সুরক্ষা করবে। কে আছে যে এটিকে ধ্বংস করতে পারে? এটি একটি চ্যালেঞ্জ। যত বিরোধিতা হয় ততই আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়া জামাতের উন্নতি হয়। তিনি বলেন, স্মরণ রেখো, আমার জামাত যদি কেবল দোকানদারি বা ব্যবসা হয়ে থাকে তাহলে নাম চিহ্ন মুছে যাবে, কিন্তু যদি এটি খোদা তালার পক্ষ থেকে হয়ে থাকে, আর অবশ্যই এটি তার পক্ষ থেকে, এমন ক্ষেত্রে সমস্ত জগৎবাসী এর বিরোধিতা করলে এটি বৃদ্ধি পাবে, প্রসারিত হবে এবং ফেরেশতারা এর সুরক্ষা করবে। তিনি বলেন, যদি এক ব্যক্তিও আমার সাথে না থাকে আর কেউ সাহায্য না করে, তবুও আমি বিশ্বাস করি এই জামাত সফলতা লাভ করবে। তিনি বলেন, আমি বিরোধিতার পরোয়া করি না, কেননা তা চিরন্তন রীতি। আমি এটিকে অর্থাৎ বিরোধিতাকেও আমার জামাতের উন্নতির জন্য আবশ্যক জ্ঞান করি। কখনো এমন হয়নি যে খোদা তালার কোনো প্রত্যাদিষ্ট ও খলিফা জগতে আগমন করেছেন আর মানুষ সুবোধ বালকের ন্যায় তাকে গ্রহণ করে নিয়েছে। জগতের অবস্থা বড়ই দুঃখজনক। মানুষ যতই সত্যনিষ্ঠ চরিত্রের অধিকারী হোক না কেন, অন্যরা তার পিছু ছাড়ে না, তারা আপত্তি করতেই থাকে। তিনি বলেন যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে আমাদের জামাতের অসাধারণ উন্নতি হচ্ছে। বর্তমানে আমরা দেখছি 200 অধিক দেশে তার জামাতে বা তার হাতে বয়াতকারী নিষ্ঠাবানরা বিদ্যমান। যখন তিনি এটি তার ভাষ্য অনুসারে, তখন বয়াতের সংখ্যা শতকের কোঠায় থাকত, এখন তো প্রতি বছর লক্ষ লক্ষ পূর্ণাত্ম আল্লাহ তাআলার কৃপায় বয়াত করছেন। তিনি আলাইহিস সালাম বলেন, এই জামাত প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো মানুষ যেন জাগতিক নোংরামি থেকে মুক্ত হয়ে প্রকৃত পবিত্রতা অর্জন করে এবং ফেরেশতাদের ন্যায় জীবন যাপন করে। অতএব তার এই উক্তি অনুযায়ী আমাদেরও দায়িত্ব হলো নিজেদের অবস্থাকে সঠিক ইসলামী শিক্ষার অধীনস্থ করা, এটি শত্রুদের মুখ বন্ধ করার এবং তাদের বিরুদ্ধে জয়ী হওয়ার সঠিক পদ্ধতি। এরপর নিজের এবং নিজ জামাতের পরিপূর্ণ ঈমান এবং মহানবীর প্রকৃত আনুগত্যের ঘোষণা দিতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আমি সত্য বলছি এবং খোদার কসম খেয়ে বলছি, আমি এবং আমার জামাত মুসলমান। এই জামাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র কোরআনের প্রতি ঠিক সেভাবেই ঈমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ঈমান আনয়ন করা উচিত। ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ স্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি। আর আমার বিশ্বাস হলো, এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে এবং যতটা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারে, তা শুধু এবং শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ ভালোবাসার মাধ্যমে সম্ভব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এখন পূর্ণের আর কোনো পথ নেই। হ্যাঁ, এ কথাও সত্য যে আমি আদৌ বিশ্বাস করি না যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই নশ্বর দেহ নিয়ে জীবিত আকাশে আরোহণ করেছেন এবং এখনো জীবিত বসে আছেন। কেননা এই বিশ্বাস পোষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম মর্যাদাহানি এবং অবমাননা হয়। আমি এক মুহূর্তের জন্য ওই অবমাননা সহ্য করতে পারি না। সবাই জানে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে পরলোক গমন করেছেন এবং পবিত্র নগরী মদিনায় তাঁর রওজা রয়েছে। প্রতি বছর সেখানে হাজার হাজার বরং লক্ষ লক্ষ হাজি গিয়ে থাকে। এখন যদি মসির মৃত্যুতে বিশ্বাস করা বা মৃত্যুকে তার প্রতি আরোপিত করা তার অবমাননা হয়ে থাকে, তাহলে আমি বলবো মহানবীর ক্ষেত্রে কেন এই অবমাননা ও অধ্যত্ব শিরোধার্য করা হয়, তার সম্পর্কে কেন বলা হয় যে তিনি মৃত্যুবরণ করেছেন এবং সমাহিত আছেন। তিনি আলাইহিস সালাম বলেন যে, তোমরা তো সানন্দে বড় গর্বের সাথে বলে দাও যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মৃত্যু গাথা বর্ণনাকারীরা মহানবীর মৃত্যুর ঘটনা বড় সুরলিত কণ্ঠে বর্ণনা করে, আর কাফেরদের মোকাবেলায় তোমরা খুবই প্রশস্ত লড়াটে স্বীকার করে নাও যে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, আমার বোধগম্য নয় যে হযরত ঈসার মৃত্যুতে তোমাদের কি এমন কষ্ট হয় যে তোমাদের চোখ রক্তবর্ণ হয়ে যায়। এখনো কতিপয় লোক, কতিপয় ফেরকা, কতিপয় আলেম হইচই করে থাকে যে দেখো আহমদেরা কি সর্বনাশ না করলো, তাদের কতিপয় তো ঈসা আলাইহিস সালামের আগমনের কথা অস্বীকার করে বসেছে যে তিনি আর আসবেন না, আর কতিপয় লোক বলে যে তিনি আসবেন কিন্তু তিনি ইনি অর্থাৎ মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম নন, কারণ ঈসা এখনো জীবিত আছেন। যা হোক, হযরত মসীহ মওউদ ইসলাম বলছেন যে আমাদের কোনো দুঃখ হতো না যদি তোমরা মহানবীর জন্য অপবাদ বা মৃত্যু শব্দটি শুনে একইভাবে অশ্রু বিসর্জন দিতে। কিন্তু পরিতাপের বিষয় হলো খাতামান নবীন ও দুজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তোমরা সানন্দে মৃত্যু মেনে নাও, অথচ সে ব্যক্তির ক্ষেত্রে যে নিজেকে মহানবীর জুতার ফিতা খোলার যোগ্য বলেও মনে করে না তাকে তোমরা জীবিত বিশ্বাস করো, আর তার জন্য মৃত্যুর শব্দ মুখে আনলেই তোমরা খেপে যাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজ পর্যন্ত জীবিত থাকতেন তাহলে কোনো সমস্যা ছিল না, কেননা তিনি সেই মহান হেদায়ত নিয়ে এসেছিলেন যার দৃষ্টান্ত জগতে খুঁজে পাওয়া যায় না, আর তিনি এমন সব ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আদম থেকে আজ পর্যন্ত কেউ অনুরূপ দৃষ্টান্ত উপস্থাপন করতে সক্ষম নয়। তিনি বলেন, আমি তোমাদের সত্য করে বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তার যতটা প্রয়োজন বিশ্ববাসী এবং মুসলমানদের ছিল, ঈসা আলাইহিস সালামের সত্তার প্রয়োজন ততটা ছিল না। এছাড়া তাঁর সত্তা হলো সেই কল্যাণময় সত্তা যে তিনি যখন ইন্তেকাল করেন তখন সাহাবিরা উম্মাদের মতো হয়ে যান, এমনকি হযরত ওমর খাপ থেকে তরবারি বের করে ফেলেন এবং বলেন, কেউ যদি মহানবীকে মৃত বলে আমি তার শিরচ্ছেদ করব। এই উত্তেজনাকর অবস্থায় আল্লাহ তাআলা হযরত আবু বকরকে এক বিশেষ জ্যোতি ও অন্তর্দৃষ্টি দান করেছেন। তিনি সবাইকে সমবেত করে খুতবা প্রদান করেন, তিনি সেখানে আয়াত ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আর-রাসূল, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল মাত্র, আর তার পূর্বে যত রসুল এসেছেন সকলেই ইন্তেকাল করেছেন। তিনি বলেন, এখন আপনারা অভিনিবেশ করে দেখুন আর গভীরভাবে চিন্তা করে বলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহানবীর মৃত্যুতে এই আয়াত কেন পাঠ করেছিলেন, আর এতে তার উদ্দেশ্য কি ছিল বা তিনি কি বোঝাতে চেয়েছিলেন, তাও আবার এমন পরিস্থিতিতে যখন কিনা সকল সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। আমি নিশ্চিতভাবে বলছি আর আপনারা একথা অস্বীকার করতে পারবেন না যে মহানবীর ইন্তেকালের ফলে সাহাবীরা গভীর মর্মযাতনায় ভুগছিলেন আর এই মৃত্যুকে তারা অকাল মৃত্যু মনে করছিলেন, তারা মহানবীর মৃত্যু সংবাদ শুনতে নারাজ ছিলেন। এমন পরিস্থিতিতে যখন কিনা হযরত ওমরের মতো মহান সাহাবী এতটা উত্তেজিত ছিলেন যে এই আয়াত যদি তাকে প্রবোধ না দিত তাহলে কোনোভাবে তার ক্রোধ প্রশমিত হতো না। তারা অর্থাৎ সাহাবিরা যদি জানতেন বা বিশ্বাস রাখতেন যে হযরত ঈসা আলাইহিস জীবিত আছেন তাহলে তারা জীবিতই মারা যেতেন, কেননা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক ছিলেন আর তার জীবন ছাড়া অন্য কারো জীবিত থাকা সহ্যই করতে পারতেন না। সেক্ষেত্রে চোখের সামনে মহানবীকে মৃত অবস্থায় দেখে মসীহকে জীবিত বিশ্বাস করা কোনোভাবে তাদের জন্য সম্ভব ছিল না, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুতবা পড়ে শোনাতেই তাদের উত্তেজনা প্রশমিত হয়ে যায়। তখন সাহাবীরা মদিনার অলিগলিতে এই আয়াত পাঠ করে বেড়ান আর তারা মনে করেন এই আয়াত যেন আজই অবতীর্ণ হয়েছে। সে সময় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু একটি শোক গাথা লিখেছিলেন যাতে তিনি লেখেন, কুনতা সওয়াদ আল নাজিরি ফামিয়া عليك الناظر من شاء من شاء بعدك فليمت فعليك كنت حاضر
نے بتا دیا تھا کہ سب مر گئے
যেহেতু উপরোক্ত আয়াত স্পষ্ট বলে দিয়েছিল যে সব রসুলই মারা গেছেন, তাই হাসান বিন সাবিত বলেন যে এখন অন্য কারো মৃত্যুর কোনো পরোয়া নেই। নিশ্চিত রূপে জেনে রাখো, মহানবীর বিপরীতে অন্য কারো জীবিত থাকা সাহাবিদের জন্য চরম কষ্টের কারণ ছিল আর তারা তা সহ্য করতে পারত না। এভাবে মহানবীর মৃত্যুতে এটি প্রথম এজমা যা এ বিষয়ে সংঘটিত হয়েছিল আর এর দ্বারা মসীহের মৃত্যুর বিষয়ে চূড়ান্ত মীমাংসা হয়ে যায়। এরপর মহানবীর মকাম এবং পদমর্যাদার উল্লেখ করতে গিয়ে হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, সে মানুষ যিনি নিজ সত্তা, নিজ গুণাবলী, নিজ কর্ম, নিজ আমল এবং নিজ আধ্যাত্মিক ও পবিত্র শক্তিবৃত্তির খরস্রোতা নদীর মাধ্যমে জ্ঞান, কর্মনিষ্ঠা আর অবিচলতার পূর্ণাঙ্গীন শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং পূর্ণ মানব আখ্যায়িত হয়েছেন, অর্থাৎ কোনো দিকেই বাদ থাকেনি, জ্ঞানগত, কর্মগত, সততার মানদণ্ডের দিক থেকে, দৃঢ় প্রত্যয় বা অবিচলতার দিক থেকে এবং জ্ঞান ও তত্ত্বের দিক থেকেই হোক না কেন। সুতরাং তিনি ছিলেন অনন্য দৃষ্টান্ত, তাই তিনি পরিপূর্ণ মানব আখ্যায়িত হয়েছেন। তিনি আরো বলেন, সেই মানব যিনি ছিলেন সর্বাধিক পূর্ণতা প্রাপ্ত এবং পরিপূর্ণ মানব ও পরিপূর্ণ নবী আর পূর্ণাঙ্গীন কল্যাণ সহ আগমন করেছিলেন, যার হাতে সৃষ্ট আধ্যাত্মিক পুনরুত্থান ও হাশরের ফলে পৃথিবীর প্রথম কিয়ামত সংঘটিত হয়েছে আর তার আগমনে মৃত এক পুরো জগৎ জীবিত হয়ে গেছে, অর্থাৎ তারা আধ্যাত্মিক জীবন লাভ করেছে। সেই কল্যাণময় নবী হলেন হযরত খাতামুল আম্বিয়া।
এক আলম কা আলম মারা হুয়া উসকে আনে সে জিন্দা হো গিয়া وہ مبارک نبی حضرت خاتم الانبیاء
امام الاصفیاء
ختم المرسلین
ختم المرسلین
فخر النبیین جناب محمد مصطفی
মহাসম্মানিত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমাদের প্রিয় খোদা, এই প্রিয় নবীর প্রতি তুমি এমন রহমত ও আশিস বর্ষণ করো যা সৃষ্টির সূচনা থেকে আজ অবধি কারো প্রতি বর্ষণ করনি। এই সুমহান নবী যদি এ পৃথিবীতে না আসতেন তাহলে এখন পর্যন্ত যত ছোট ছোট নবী পৃথিবীতে এসেছেন, যেমন ইউনুস, আইয়ুব, মসীহ ইবনে মরিয়াম, মালাকি, ইয়াহিয়া, যাকারিয়া প্রমুখ, নবীর সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না। যদিও তারা সবাই ছিলেন নৈকট্যপ্রাপ্ত সম্মানিত খোদা তালার প্রিয় নবী, এটি সেই মহান নবীর অনুগ্রহ যে তারাও পৃথিবীতে সত্য পরিগণিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকাম ও মর্যাদার সঠিক উৎপত্তি দান করে তার প্রতি দরুদ প্রেরণের সামর্থ্য দান করুন এবং আমরা যেন আল্লাহ তাআলার সমীপে পূর্বাপেক্ষা অধিক বিনত হই। আমাদের কর্ম দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ উপস্থাপন এবং আমাদের হৃদয়ে ভালোবাসাকে প্রথিত গ্রথিত করাই হলো এর মূল পন্থা বা মাধ্যম। এমন করলে আমরা বিরোধীদের বিরোধিতার উত্তর দিতে পারব, অর্থাৎ আমাদের ব্যবহারিক অবস্থায় সেসব বিরোধীর বিরোধিতার উত্তর দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.